দানিয়েলের বই সংখ্যা ৫৮ উন্মোচিত প্রজ্ঞা ভবিষ্যৎবাণীতে ত্রিবিধ ঐক্য ও ছ্যাশো ছ্যাশের ধাঁধার অনুসন্ধান
বহু সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে ইতিহাসে ও ভাববাণীতে রোম সর্বদাই অষ্টম হিসেবে উঠে আসে এবং সাতটিরই অন্তর্গত। এই প্রতীকের ভাববাদী ধাঁধাটি সেই বিষয়েরই একটি অংশ যা অনুগ্রহের সময়ের সমাপ্তির ঠিক আগে যিহূদা বংশের সিংহ মোহর খুলে উন্মোচন করেন। খ্রিস্ট কখনও পরিবর্তিত হন না এবং মিলারপন্থীদের ইতিহাসের প্রথম ও মহানিরাশার সময় তিনি এমন এক সত্য প্রকাশ করেছিলেন যা সেই নিরাশার রহস্য ব্যাখ্যা করেছিল।
মিলারাইট ইতিহাসের প্রথম হতাশার পর তিনি ১৮৪৩ সালের চার্টে উপস্থাপিত কিছু সংখ্যায় থাকা এক ভুলের ওপর থেকে তার হাত সরিয়ে নিলেন। ওই ভুলটি সেই ভবিষ্যৎবাণীমূলক ভুল বোঝাবুঝির প্রতিনিধিত্ব করেছিল যা ওই হতাশা সৃষ্টি করেছিল। অবশেষে মিলারাইটরা এমন এক ধারাবাহিক উপলব্ধির দিকে পরিচালিত হলেন যা ২৩০০ দিনের শুরুর তারিখটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। ক্রুশের তারিখকে প্রধান ভিত্তি করে স্থির একটি সূচনাবিন্দু পাওয়ার পর তারা দেখলেন যে ১৮৪৩ নির্ধারণে যে একই ভবিষ্যৎবাণীমূলক প্রমাণ তারা ব্যবহার করে আসছিলেন তা আসলে শুধু ১৮৪৪ নয়, বরং ১৮৪৪ সালের ২২ অক্টোবরের নির্দিষ্ট দিনটিকেও চিহ্নিত করে।
দ্বিতীয় ও মহানিরাশার পর প্রভু আবারও এমন এক সত্য প্রকাশ করলেন যা ২২ অক্টোবর ১৮৪৪কে খ্রিস্টের দ্বিতীয় আগমন বলে তাদের ভুল ঘোষণার ফলে সৃষ্ট সকল ভবিষ্যৎবাণীমূলক দ্বন্দ্বের উত্তর দিয়েছিল। প্রভু পবিত্র স্থান এবং এর সঙ্গে সম্পর্কিত সত্যসমূহের বিষয়টি উন্মোচন করলেন এবং মহানিরাশার ব্যাখ্যা হল,
আমরা একজন গোষ্ঠী হিসেবে ভবিষ্যৎবাণীর আন্তরিক শিক্ষার্থী হওয়া উচিত। দানিয়েল ও জোহনের দর্শনে যে পবিত্র স্থান বিষয়টি তুলে ধরা হয়েছে সে বিষয়ে আমরা সম্যক জ্ঞানী না হওয়া পর্যন্ত আমাদের থেমে থাকা উচিত নয়। এই বিষয়টি আমাদের বর্তমান অবস্থান ও কাজের ওপর স্পষ্ট আলোকপাত করে এবং আমাদেরকে অবিসংবাদিত প্রমাণ দেয় যে ঈশ্বর আমাদের অতীত অভিজ্ঞতার মধ্যে পরিচালিত করেছেন। এটি আমাদের ১৮৮৪ সালের হতাশাকে ব্যাখ্যা করে, দেখিয়ে দেয় যে শুদ্ধ হওয়ার যে পবিত্র স্থানটির কথা ছিল তা আমাদের ধারণামতো পৃথিবী নয়, বরং তখন খ্রিস্ট স্বর্গীয় পবিত্র স্থানের অতি পবিত্র স্থানে প্রবেশ করেন এবং সেখানে তার যাজকীয় দায়িত্বের সমাপনী কাজ সম্পাদন করছেন। নবী দানিয়েলকে স্বর্গদূত যে কথা বলেছিলেন তার পরিপূর্তিতে ২৩০০ দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তাসমূহ সম্পর্কে আমাদের বিশ্বাস সঠিক ছিল। আমরা যে মহান মাইলফলকগুলো অতিক্রম করেছি সেগুলো অচল। নরকের বাহিনী সেগুলোকে তাদের ভিত্তি থেকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করলেও এবং তারা সফল হয়েছে বলে মনে করে উল্লাস করলেও তবু তারা সফল হয় না। সত্যের এই স্তম্ভসমূহ চিরন্তন পাহাড়ের মতোই অবিচল। মানুষের সমস্ত প্রচেষ্টা শয়তান ও তার বাহিনীর প্রচেষ্টার সঙ্গে মিললেও তারা টলে না। আমরা অনেক কিছু শিখতে পারি এবং এই বিষয়গুলো সত্য কি না তা দেখতে আমাদের নিরন্তর পবিত্র শাস্ত্র পরীক্ষা করা উচিত। এখন ঈশ্বরের লোকদের দৃষ্টি স্থির থাকা উচিত স্বর্গীয় পবিত্র স্থানের দিকে, যেখানে বিচার কার্যে আমাদের মহান মহাযাজকের চূড়ান্ত পরিচর্যা চলছে, যেখানে তিনি তার লোকদের জন্য মধ্যস্থতা করছেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৭ নভেম্বর ১৮৬৩।
ক্রুশবিদ্ধতার সময় শিষ্যদের হতাশা ছিল সেই রাজ্য সম্পর্কে ভুল বোঝার উপর ভিত্তি করে যা খ্রিস্ট ক্রুশে প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন। বাপ্তিস্মদাতা জোহন ও প্রেরিত পৌলের সেবা কার্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এই বিষয়টি চিহ্নিত করার কাজ যে আক্ষরিক ইসরায়েল ও আক্ষরিক পার্থিবী পবিত্র স্থানের ব্যবস্থা রূপান্তরিত হয়ে আধ্যাত্মিক ইসরায়েল ও আধ্যাত্মিক স্বর্গীয় পবিত্র স্থানের ব্যবস্থায় পরিণত হয়েছিল। যিহূদা গোত্রের সিংহ সর্বদা জ্ঞানীদের কাছে সেই হতাশার ব্যাখ্যা দেন, রোম সম্পর্কে সেই ভাববাণীমূলক ধাঁধার ব্যাখ্যা যে এটি অষ্টম তবে সাতটিরই। যিহূদা গোত্রের সিংহ ২০২০ সালের ১৮ জুলাইয়ের হতাশা ব্যাখ্যা করার জন্য যে কাজ সম্পাদন করছেন তারই একটি অংশ।
মিলারাইটরা রোমকে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর চতুর্থ রাজ্য হিসেবে দেখেছিলেন এবং তারা পৌত্তলিকতা ও পোপতন্ত্রের মধ্যে পার্থক্য দেখেছিলেন, কিন্তু পোপতান্ত্রিক রোমকে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য হিসেবে দেখতে পারেননি। ১৮৪৪ এর অল্পকাল পরেই অগ্রদূতরা দেখেছিলেন যে যুক্তরাষ্ট্রই বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পরবর্তী রাজ্য।
সেই স্বীকৃতি 1844 সালের অগ্রদূতদের চার্টে প্রতিফলিত হয়েছে, কিন্তু বাইবেলীয় ভবিষ্যৎবাণীর রাজ্যসমূহের পূর্ণ চিত্রায়ন, যা প্রকাশিত বাক্যের সপ্তদশ অধ্যায়ে উপস্থাপিত, তারা অনুধাবন করতে সক্ষম ছিল না। কারণ 1830 সালে সাত সময়কাল প্রত্যাখ্যান করার পর তারা লাউদিকিয়ার মরুভূমিতে ঘুরে বেড়াতে শুরু করেছিল।
প্রাচীন ইসরায়েলের ইতিহাস অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। ঈশ্বর অ্যাডভেন্ট আন্দোলনে তার জনগণকে নেতৃত্ব দিয়েছেন, যেমন তিনি মিশর থেকে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন। মহা হতাশার সময় তাদের বিশ্বাস পরীক্ষা করা হয়েছিল, যেমন লোহিত সাগরে ইসরায়েলীয়দের বিশ্বাস পরীক্ষা হয়েছিল। যদি তারা তাদের অতীত অভিজ্ঞতায় তাদের সঙ্গে থাকা সেই পথপ্রদর্শক হাতে এখনও ভরসা রাখত, তবে তারা ঈশ্বরের পরিত্রাণ দেখত। যদি 1844 সালে যারা একযোগে কাজ করেছিলেন তারা সকলেই তৃতীয় স্বর্গদূতের বার্তা গ্রহণ করে তা পবিত্র আত্মার শক্তিতে ঘোষণা করতেন, তবে প্রভু তাদের প্রচেষ্টার সঙ্গে মহাশক্তিতে কাজ করতেন, বিশ্বের উপর আলোর প্লাবন ছড়িয়ে পড়ত। বহু বছর আগেই পৃথিবীর অধিবাসীরা সতর্ক বার্তা পেতেন, সমাপনী কাজ সম্পন্ন হতো, আর খ্রিস্ট তার জনগণের উদ্ধারের জন্য এসে যেতেন। ঈশ্বরের ইচ্ছা ছিল না যে ইসরায়েল 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াবে। তিনি চেয়েছিলেন তাদের সরাসরি কানান দেশে নিয়ে যেতে এবং সেখানে তাদেরকে একটি পবিত্র, সুখী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু অবিশ্বাসের জন্য তারা প্রবেশ করতে পারেনি। ইব্রীয় 3:19, তাদের পশ্চাৎপসরণ ও ধর্মত্যাগের কারণে তারা মরুভূমিতে ধ্বংস হয়েছিল এবং প্রতিশ্রুত দেশে প্রবেশের জন্য অন্যদের দাঁড় করানো হয়েছিল। অনুরূপ হবে, খ্রিস্টের আগমন এত দীর্ঘ বিলম্বিত হোক এবং তার লোকেরা পাপ ও দুঃখের এই পৃথিবীতে এত বছর ধরে অবস্থান করুক, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। কিন্তু অবিশ্বাস তাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছিল। তিনি যে কাজ তাদের ওপর ন্যস্ত করেছিলেন তা তারা করতে অস্বীকার করায় বার্তা ঘোষণা করার জন্য অন্যদের দাঁড় করানো হল। পৃথিবীর প্রতি করুণাবশত যিশু তার আগমন বিলম্বিত করছেন, যাতে পাপীরা সতর্ক বার্তা শোনার সুযোগ পায় এবং ঈশ্বরের ক্রোধ ঢেলে দেওয়ার আগে তারা তার মধ্যে আশ্রয় খুঁজে পায়। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, চরফাট ফেন্টি।
জেমস ও অ্যালেন হোয়াইট দুজনেই উল্লেখ করেছিলেন যে 1856 সালে আন্দোলনটি লাউদিকিয়ার আন্দোলনে পরিণত হয়েছিল, এবং আগের অনুচ্ছেদে তিনি উল্লেখ করেন যে 1854 সালে যারা কাজে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করেছিলেন তারা যদি তৃতীয় স্বর্গদূতের বার্তাটি গ্রহণ করে পবিত্র আত্মার শক্তিতে তা ঘোষণা করতেন, তবে প্রভু তাদের প্রচেষ্টার সঙ্গে মহাশক্তিতে কাজ করতেন। এরপর তিনি বলেন, একইভাবে প্রাচীন ইসরায়েল যে পশ্চাদপসরণ ও ধর্মত্যাগ প্রদর্শন করেছিল তা প্রাচীন ইসরায়েলকে মরুভূমিতে ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য করেছিল। এই অনুচ্ছেদটি নির্দেশ করে যে লাউদিকিয়ান অ্যাডভেন্টিজম মরুভূমিতে ঘুরে বেড়াতে শুরু করেছিল সেই সময়, যখন মধ্যরাত্রির ডাকের বার্তা ঘোষণাকারীরা এখনও জীবিত ছিলেন।
আজ ধর্মতত্ত্ববিদেরা, বিদ্বানরা প্রকাশিত বাক্যের সপ্তদশ অধ্যায়ের জন্য নানান প্রয়োগ নির্ধারণ করেন, যেগুলো হয় জেসুইটদের উদ্ভাবিত ভবিষ্যৎবাদের পদ্ধতি থেকে উদ্ভূত, নয়তো ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের বিকৃত ধর্মতাত্ত্বিক অনুশীলন থেকে। প্রকাশিত বাক্যের সপ্তদশ অধ্যায়ের প্রতীকগুলো খুবই সরল, আমরা প্রয়োজনীয় প্রতীকগুলো শনাক্ত করেছি, তাই সেখানে উপস্থাপিত রাজ্যগুলোর দিকে আবার ফিরব এবং সেগুলোকে দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে দেখব। কারণ যিশু সর্বদা কোনো বিষয়ের শেষকে তার শুরুর দ্বারা চিত্রিত করে।
আর সাতজন রাজা আছে, পাঁচজন পতিত হয়েছে, একজন আছে আর অন্যজন এখনও আসেনি, আর যখন সে আসবে তাকে অল্পকাল অবস্থান করতে হবে, আর যে পশু ছিল কিন্তু এখন নেই সেই ই অষ্টম, এবং সে সাতের থেকেই এসেছে এবং নাশের দিকে যায়। আর তুমি যে দশটি শিং দেখেছিলে তারা দশজন রাজা, যারা এখনও কোনো রাজ্য পায়নি কিন্তু পশুর সঙ্গে এক ঘণ্টা রাজাদের মতো কর্তৃত্ব পাবে। প্রকাশিত বাক্য 17:10-12।
তৃতীয় পদে জোহনকে আধ্যাত্মিকভাবে 1758 সালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিহাসের সেই সময়বিন্দুতে তাকে বলা হয়েছিল যে পাঁচটি রাজ্য ইতোমধ্যে পতিত হয়েছে। সেই রাজ্যগুলো ছিল বাবিল, মেদো পারস্য, গ্রিস, পৌত্তলিক রোম ও পোপীয় রোম। উইলিয়াম মিলার সপ্তদশ অধ্যায়ের এই অংশটির রহস্যভেদ করতে পারেননি, কারণ তিনি বুঝতে পারেননি
যে পোপীয় রোম পৌত্তলিক রোম থেকে পৃথক ও স্বতন্ত্র একটি রাজ্য ছিল, তবু প্রকাশিত বাক্যের ১২ ও ১৩ অধ্যায়ে সেই ক্রমটি আলোচিত হয়েছে, কারণ ১২ অধ্যায়ের ড্রাগনটি প্রতিনিধিত্ব করে পৌত্তলিক রোমকে, ১৩ অধ্যায়ে সমুদ্র থেকে উঠা জন্তুটি ছিল পোপতন্ত্র এবং পৃথিবী থেকে উঠা জন্তুটি হল যুক্তরাষ্ট্র। সিস্টার হোয়াইট এই তিনটি শক্তিকে ড্রাগন, জন্তু ও মিথ্যা নবী হিসেবে চিহ্নিত করেন। তার সাক্ষ্য প্রদানকালে তিনি রাজ্যগুলোর ক্রম নির্দিষ্ট করেন এবং সেই ক্রম আমরা প্রকাশিত বাক্য সপ্তদশ অধ্যায়ের যে প্রয়োগ করছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এক মহান লাল ড্রাগন, চিতাবাঘের মতো এক পশু এবং মেষ শাবকের মতো সিংযুক্ত এক পশুর প্রতীকের অধীনে যেসব পার্থিব সরকার ঈশ্বরের আইনকে পদদলিত করা এবং তার জনগণকে নির্যাতনে বিশেষভাবে লিপ্ত হবে সেগুলিই জহনের সামনে তুলে ধরা হয়েছিল। যুদ্ধটি সময়ের শেষ পর্যন্ত চলতে থাকে। এক পবিত্র নারী ও তার সন্তানদের দ্বারা প্রতিকায়িত ঈশ্বরের জনগণকে সংখ্যায় অত্যন্ত সংখ্যালঘু হিসেবে দেখানো হয়েছিল। শেষ দিনগুলিতে কেবল একটি অবশিষ্টাংশই তখনও বিদ্যমান ছিল। এদের বিষয়ে জোহন বলেন, তারা যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্য ধারণ করে। পৌত্তলিকতা এবং পরে পোপতন্ত্রের মাধ্যমে শয়তান বহু শতাব্দী ধরে পৃথিবী থেকে ঈশ্বরের বিশ্বস্ত সাক্ষীদের মুছে ফেলতে তার ক্ষমতা প্রয়োগ করেছিল। পৌত্তলিকরা ও পোপপন্থীরা একই ড্রাগনের আত্মা দ্বারা প্রণোদিত ছিল। তাদের পার্থক্য ছিল শুধু এই যে পোপতন্ত্র ঈশ্বরের সেবা করার ভান করে আরও বিপজ্জনক ও নিষ্ঠুর শত্রু ছিল। রোমানবাদের মাধ্যমে শয়তান বিশ্বকে বন্দী করে নিল। যে গির্জা নিজেকে ঈশ্বরের গির্জা বলে দাবি করত তা এই বিভ্রমের দলে সামিল হয়ে গেল এবং সহস্র বছরেরও বেশি সময় ধরে ঈশ্বরের লোকেরা ড্রাগনের রোষে কষ্ট ভোগ করল। আর যখন পোপতন্ত্রের শক্তি হরণ হওয়ায় তারা নিপীড়ন থেকে বিরত হতে বাধ্য হল, তখন জোহন দেখলেন একটি নতুন শক্তি উঠে আসছে যা ড্রাগনের কণ্ঠ প্রতিধ্বনিত করবে এবং একই নির্মম ও ঈশ্বর নিন্দামূলক কাজকে এগিয়ে নিয়ে যাবে। গির্জা ও ঈশ্বরের বিধির বিরুদ্ধে যুদ্ধ করতে যে শেষ শক্তিটি উঠবে তাকে মেষ শাবকের মতো শিংওয়ালা এক পশুর মাধ্যমে প্রতিকায়িত করা হয়েছিল। কিন্তু ভবিষ্যদ্বাণীর কলমের কঠোর রেখাচিত্র এই শান্ত দৃশ্যে এক পরিবর্তন উন্মোচন করে। মেষ শাবকের মতো শিংযুক্ত সেই জন্তু ড্রাগনের স্বরে কথা বলে এবং তার সামনে প্রথম জন্তুর সমস্ত ক্ষমতা প্রয়োগ করে। ভবিষ্যৎবাণী ঘোষণা করে যে সে পৃথিবীতে বাসকারী লোকদের বলবে যাতে তারা জন্তুর একটি প্রতিমূর্তি তৈরি করে এবং যে সে ছোট ও বড়, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকে তাদের ডান হাতে বা তাদের কপালে একটি চিহ্ন গ্রহণ করাতে বাধ্য করে এবং যাতে কেউ ক্রয় বা বিক্রয় করতে না পারে যদি না তার কাছে সেই চিহ্ন থাকে অথবা জন্তুর নাম অথবা তার নামের সংখ্যা থাকে। এইভাবে প্রোটেস্টান্ট বাদ পোপতন্ত্রের পদাঙ্ক অনুসরণ করে। সায়েন্স অফ দ্য টাইমস, ১ নভেম্বর ১৮৯৯।
শেষ অংশের প্রথম অনুচ্ছেদে সিস্টার হোয়াইট পৌত্তলিক রোম, পোপীয় রোম এবং যুক্তরাষ্ট্রকে পার্থিব সরকারসমূহ হিসেবে চিহ্নিত করেন। দ্বিতীয় অনুচ্ছেদে তিনি ইঙ্গিত করেন যে এই সরকারগুলো ধারাবাহিকভাবে এসেছে, যখন তিনি বলেন পৌত্তলিকতার মাধ্যমে এবং পরে পোপতন্ত্রের মাধ্যমে এবং যখন পোপতন্ত্র তার শক্তি হরণ হওয়ায় নির্যাতন থেকে বিরত হতে বাধ্য হল, তখন জন দেখলেন একটি নতুন শক্তি উঠে আসছে যা ড্রাগনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করবে এবং একই নিষ্ঠুর ও ধর্মনিন্দাপূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যাবে। তবে তিনি সেখানে থামেন না। তৃতীয় অনুচ্ছেদে তিনি জানান যে যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের ওপর আরেকটি রাজ্য চাপিয়ে দেবে। তিনি বলেন, মেষ শাবকের মতো শিংযুক্ত জন্তুটি ড্রাগনের কণ্ঠে কথা বলে এবং তার সামনে থাকা প্রথম জন্তুর সমস্ত ক্ষমতা প্রয়োগ করে। ভবিষ্যৎবাণী ঘোষণা করে যে সে পৃথিবীতে বসবাসকারী লোকদের বলবে তারা যেন জন্তুর প্রতিমূর্তি তৈরি করে।
প্রকাশিত বাক্যের ১২ ও ১৩ অধ্যায়ে পৌত্তলিক রোম, পোপতান্ত্রিক রোম, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র কর্তৃক স্থাপিত পশুর বিশ্বব্যাপী মূর্তি চিহ্নিত করা হয়েছে। পশুর মূর্তির সংজ্ঞা হল গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি, আর সমগ্র বিশ্ব যখন পশুর মূর্তি স্থাপন করবে তখন তা সংজ্ঞাগতভাবেই নির্দেশ করে যে অন্তিমকালে সমগ্র পৃথিবীর ওপর একটি একক বিশ্ব সরকার জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে। সে রাজ্যটি রাষ্ট্র ও গির্জা নিয়ে গঠিত হবে এবং গির্জাই এই সম্পর্কের ওপর কর্তৃত্ব করবে। প্রকাশিত বাক্যের ১২ ও ১৩ অধ্যায় ৪টি ধারাবাহিক রাজ্যকে চিহ্নিত করে
এবং সেই একই রাজ্যগুলো ১৭ অধ্যায়ে এবং দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়েও উপস্থাপিত হয়েছে।
১৭৯৮ সালে জোহন দেখলেন যে বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রথম ৫টি রাজ্য ইতিমধ্যেই পতিত হয়েছে এবং ১৭৯৮ সালে তখন একটি রাজ্য বিদ্যমান ছিল। ১৭৯৮ সালে যে রাজ্যটি শুরু হয়েছিল তা ছিল প্রকাশিত বাক্যের ত্রয়োদশ অধ্যায়ের পৃথিবী থেকে ওঠা পশু, যা মেষ শাবকের মতো শুরু হলেও শেষে ড্রাগনের মতো কথা বলে। যুক্তরাষ্ট্র হল বাইবেলের ভবিষ্যৎবাণীর দুই সিংওয়ালা ষষ্ঠ রাজ্য, যা মরণাঘাতপ্রাপ্ত পঞ্চম রাজ্য আধ্যাত্মিক বাবিলের পর আসে। পঞ্চম রাজ্য ছিল আধ্যাত্মিক বাবিল, যার প্রতিরূপ ছিল প্রথম রাজ্য আক্ষরিক বাবিল। দুই সিংযুক্ত ষষ্ঠ রাজ্যকে রূপার দুই বাহু দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল।
১৭৯৮ সালে এমন একটি রাজ্য আসার কথা ছিল যা তখনও ভবিষ্যতে ছিল, কারণ ১৭৯৮ সালে অন্যটি এখনও আসেনি। যখন সেই সপ্তম রাজ্য ইতিহাসে এলো তা শুধু স্বল্পকাল চলবে। পঞ্চম রাজ্য একটি মরণঘাতী ক্ষত পেল। ষষ্ঠ রাজ্যের ছিল দুটি সিং এবং সপ্তম রাজ্য কেবল অল্প সময়ের জন্যই স্থায়ী থাকে। অংশটির প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে সপ্তম রাজ্যটি ১০ রাজা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, কারণ যখন ১০ রাজা একটি রাজ্য হয়ে ওঠে তারা কেবল এক ঘণ্টা শাসন করে, আর এক ঘণ্টা একটি স্বল্প সময়। যখন ১০ রাজা শাসন করে তারা পশুয়ের ওই এক ঘণ্টা একসঙ্গে শাসন করে।
আর তুমি যে ১০টি সিং দেখেছিলে সেগুলো ১০ রাজা, যারা এখনও কোনো রাজ্য পায়নি, কিন্তু তারা পশুর সঙ্গে এক ঘণ্টার জন্য রাজাদের মতো ক্ষমতা লাভ করবে। প্রকাশিত বাক্য ১৭:১২।
১০টি সিং হল সপ্তম রাজ্য, কিন্তু তারা এক ঘণ্টা সময়ের জন্য পশুর সঙ্গে একযোগে শাসন করে। এক ঘণ্টা হল রবিবারের আইন সংকটের সেই সময়কাল, যা যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসতে চলা রবিবারের আইন দিয়ে শুরু হয়। তারা পশুর সঙ্গে শাসন করতে সম্মত হয়, কারণ প্রধান রাজা অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের তা করতে বাধ্য করে। আমরা যে অংশটি উদ্ধৃত করলাম সেখানে সিস্টার হোয়াইট বলেছেন যে ঈশ্বরের লোকদের ওপর অত্যাচার চালাবে যে শেষ শক্তি, তা হল পৃথিবী থেকে ওঠা পশু।
জন দেখলেন একটি নতুন শক্তি উঠে আসছে, ড্রাগনের কণ্ঠস্বরের প্রতিধ্বনি তুলতে এবং একই নিষ্ঠুর ও ঈশ্বর নিন্দামূলক কাজকে এগিয়ে নিতে। এই শক্তিটি, যা গির্জা ও ঈশ্বরের আইনের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন শেষ শক্তি, মেষ শাবকের মতো সিংযুক্ত এক জন্তুর দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল। সায়েন্স অফ দ্য টাইমস, ১৯ নভেম্বর ১৮৯৯।
বাইবেলের ভবিষ্যৎবাণীর শেষ রাজ্যটি মিথ্যা নবী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘটিত প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। রাজ্যটি ১৭৯৮ সালে মেষশাবক সদৃশ রূপে শুরু হয়েছিল, কিন্তু শেষ দিনগুলোতে এটি পৃথিবীকে বাধ্য করে পশুর বিশ্বব্যাপী প্রতিমূর্তি গ্রহণ করতে, যা সংজ্ঞা অনুসারে গির্জা ও রাষ্ট্রের সমন্বয়। যেখানে এই সম্পর্কের নিয়ন্ত্রণ গির্জার হাতে থাকে, ওই রাজ্যটি আরও ত্রিবিধ ঐক্য হিসেবে চিহ্নিত করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্টরা গহ্বরের ওপার পর্যন্ত হাত বাড়িয়ে আত্মবাদের হাত ধরতে সবার আগে থাকবে। তারা অতল গহ্বর পেরিয়ে রোমান শক্তির সঙ্গে হাত মেলাবে এবং এই ত্রিমুখী ঐক্যের প্রভাবে এই দেশ বিবেকের অধিকারের ওপর পদদলনের ক্ষেত্রে রোমের পদাঙ্ক অনুসরণ করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৮৮০।
ত্রিবিধ ঐক্য হল ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ঐক্য, যারা প্রকাশিত বাক্য ১৬ অধ্যায়ে পৃথিবীর রাজাদের কাছে বেরিয়ে যায় এবং বিশ্বকে আর্মাগেডেনে নিয়ে যায়।
আর আমি দেখলাম ব্যাঙের মতো তিনটি অসুচি আত্মা ড্রাগনের মুখ থেকে, পশুর মুখ থেকে এবং মিথ্যা ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এলো, কারণ তারা অলৌকিক কাজ করে এমন দানবীয় আত্মা। তারা পৃথিবীর এবং সমগ্র বিশ্বের রাজাদের কাছে যায় তাদেরকে সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিবসের যুদ্ধের জন্য একত্র করতে। প্রকাশিত বাক্য ১৬:১৩-১৪।
রোমান ক্ষমতা হল পোপতন্ত্র, পশু এবং বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য, যা একটি মারাত্মক ক্ষত পেয়েছিল। প্রোটেস্ট্যান্টরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, যা মিথ্যা নবী অর্থাৎ বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ ও চূড়ান্ত রাজ্য। আধ্যাত্মবাদ হল জাতিসংঘ, ড্রাগন এবং সেই রাজ্য যা পশুর সঙ্গে এক ঘণ্টা রাজত্ব করতে সম্মত হয়। ত্রিবিধ ঐক্য সম্পন্ন হয় সেই এক ঘণ্টার মধ্যে, যা প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে উল্লিখিত মহাভূমিকম্পের ঘণ্টা, আর সেটিই হল আসন্ন রবিবার আইন।
ঈশ্বরের আইনের লঙ্ঘন করে পাপাসির প্রতিষ্ঠানকে বলবৎকারী ফরমান দ্বারা আমাদের জাতি নিজেকে ধার্মিকতা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করবে, যখন প্রোটেস্ট্যান্টবাদ খাদের ওপার দিয়ে হাত বাড়িয়ে রোমীয় শক্তির হাত ধরবে, যখন সে অতল গহ্বরের ওপর দিয়ে পৌঁছে স্পিরিচুয়ালিজমের সঙ্গে করমর্দন করবে, যখন এই ত্রিবিধ ঐক্যের প্রভাবে আমাদের দেশ প্রোটেস্ট্যান্ট ও প্রজাতান্ত্রিক সরকার রূপে তার সংবিধানের প্রত্যেক নীতিকে অস্বীকার করবে এবং পাপীয় মিথ্যা ও ভ্রান্তিবিলাসের প্রসারের জন্য ব্যবস্থা করবে, তখন আমরা জানতে পারি যে শয়তানের আশ্চর্য কার্যকলাপের সময় এসে গেছে এবং শেষ সন্নিকটে। টেস্টিমনিজ ভলিউম 5, 451।
দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ে সোনার মাথা দ্বারা প্রতিনিধিত্বকৃত বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রথম রাজ্য বাবিল, বাইবেলের ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য আধ্যাত্মিক বাবিলকে প্রতিকায়িত করে। মিদীয় ও পারেশীয়দের দ্বিবিধ রাজ্য, রূপার কাঁধ ও বাহু, যা দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ে বাইবেলের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় রাজ্য, তা দুই শিংযুক্ত পৃথিবীর পশু যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য প্রতিনিধিত্ব করে। দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ের মূর্তিটির পিতল, যা গ্রীসকে, বাইবেলের ভবিষ্যৎবাণীর তৃতীয় রাজ্য প্রতিনিধিত্ব করে, তা জাতিসংঘকে প্রতিনিধিত্ব করে। সপ্তম মাথা, যা এক ঘণ্টা সময় ধরে অব্যাহত থাকে এবং ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর ত্রিবিধ ঐক্যের মধ্যে একটি অবস্থান গ্রহণে সম্মত হয়।
দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ের লৌহ রাজ্য, যা বাইবেলের ভবিষ্যৎবাণীর চতুর্থ রাজ্য, অষ্টম রাজ্যকে নির্দেশ করে, যা সাতটির মধ্য থেকেই আসে। প্রকৃত পৌত্তলিক রোম অর্থাৎ চতুর্থ রাজ্য আধুনিক রোমকে প্রতিনিধিত্ব করে, যা চার্চ ও রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এক রাজ্য, যেখানে এই জোটে চার্চই শাসন করে। সে রাজ্য প্রকৃতিতে ত্রিবিধ, কারণ দশ রাজাদের প্রধান রাজা হল ষষ্ঠ রাজ্য, যা হল পৃথিবী থেকে ওঠা পশু। ষষ্ঠ রাজ্য হল আহাব, যে জিজেবেলকে বিবাহ করেছিল। ষষ্ঠ রাজ্য যখন তার ত্রিবিধ সংযুক্তিতে প্রকাশ পায়, তখন সেটিই আধুনিক রোম, যার আগে ছিল পঞ্চম রাজ্য অর্থাৎ পাপাল রোম, আর তারও আগে ছিল চতুর্থ রাজ্য অর্থাৎ পৌত্তলিক রোম।
মিলারাইটরা রোমকে শুধু চতুর্থ এবং চূড়ান্ত রাজ্য হিসেবে দেখেছিলেন। তারা স্বীকার করেছিলেন যে এটি দ্বিবিধ প্রকৃতির, কিন্তু তারপরে আর কোনো পরবর্তী পার্থিব রাজ্য দেখতে পাননি। চতুর্থ রাজ্য ছিল পৌত্তলিক রোম, এরপরে পঞ্চম রাজ্য পাপাল রোম, এবং তারপরে আধুনিক রোম ষষ্ঠ রাজ্য। ষষ্ঠ রাজ্যটি রোমের তিনটি প্রকাশ রূপের তৃতীয়টি।
ড্রাগন, পশু এবং মিথ্যা নবীর ত্রিবিধ ঐক্য একদিকে যেমন আধুনিক রোম, তেমনি মহান বাবিলনও, যার প্রাণঘাতী ক্ষত আরোগ্য লাভ করেছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং টাইরের বেশ্যা অষ্টম ও চূড়ান্ত রাজ্যের প্রতিনিধিত্ব করে, কিন্তু তারা তিনটি ষষ্ঠ রাজ্যের ত্রিবিধ ঐক্যে মিত্র, যা হল গির্জা ও ঈশ্বরের আইনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর শেষ শক্তি।
যুক্তরাষ্ট্র হল ষষ্ঠ রাজ্যের এক তৃতীয়াংশ। ত্রিবিধ ঐক্যের অংশ হিসেবে জাতিসংঘ ষষ্ঠ রাজ্যের এক তৃতীয়াংশ এবং পোপতন্ত্র ষষ্ঠ রাজ্যের এক তৃতীয়াংশ। এই স্তরে যুক্তরাষ্ট্রের জন্য সংখ্যা হল ৬, জাতিসংঘের জন্য সংখ্যা হল ৬ এবং পোপতন্ত্রের জন্য সংখ্যা হল ৬। ত্রিবিধ ঐক্য পাপের মানুষ নামে পরিচিত একজন মানুষের সংখ্যাতে প্রতিনিধিত্ব করে এবং তার সংখ্যা হল ৬৬৬।
এখানে জ্ঞান আছে, যার বুদ্ধি আছে সে পশুটির সংখ্যা গণনা করুক, কারণ সেটি একজন মানুষের সংখ্যা, আর তার সংখ্যা ৬৬৬। প্রকাশিত বাক্য ১৩:১৮।
ষষ্ঠ এবং শেষ স্বতন্ত্র রাজ্যটি হল যুক্তরাষ্ট্র, কিন্তু এটি বিশ্বকে প্রতারিত করে, কারণ এটি মিথ্যা নবী।
সে তার সামনে প্রথম পশুর সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করে এবং পৃথিবী ও তাতে বসবাসকারীদেরকে প্রথম পশুকে উপাসনা করতে বাধ্য করে, যার মারাত্মক ক্ষত সেরে উঠেছিল, এবং সে বড় বড় আশ্চর্য কাজ করে, এমনকি মানুষের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনে, এবং সে ওই আশ্চর্য কাজগুলোর দ্বারা, যেগুলো সে পশুর সামনে করার ক্ষমতা পেয়েছিল, পৃথিবীতে বসবাসকারীদের প্রতারণা করে। পৃথিবীতে যারা বাস করে তাদের বলে যে তারা যেন সেই পশুর জন্য একটি প্রতিমূর্তি বানায়, যে তলোয়ারের আঘাতে ক্ষতপ্রাপ্ত হয়েছিল তবুও বেঁচে উঠেছিল। প্রকাশিত বাক্য ১৩:১২-১৪।
তার সামনে প্রথম পশুর শক্তি, ইউরোপের রাজারা পোপতন্ত্রকে যে ক্ষমতা দিয়েছিল তারই প্রতিনিধিত্ব করে, যার সূচনা ৬৪৬ খ্রিস্টাব্দে ক্লোভিসের মাধ্যমে। যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে অর্থনৈতিক শক্তির সহায়তায় বিশ্বকে প্রতারিত ও জবরদস্তি করতে ব্যবহার করে।
রবিবারের উপাসনা বলবৎ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে পোপতন্ত্রের উপাসনা করতে বাধ্য করে। আকাশ থেকে আগুনকে, যা একটি বার্তার প্রতীক, নামিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র মহাবিস্ময়কর কাজ সম্পাদন করে, যা তথ্য মহাসড়কের মাধ্যমে সম্পন্ন হবে, যা ব্রেন ওয়াশিং ও প্রচারণার পূর্ণ বিকাশকে প্রতিনিধিত্ব করে। এটি সম্মোহনের আধুনিক প্রকাশ। ইসলামের দ্বারা পৃথিবীর ওপর আনিত ক্রমবর্ধমান সংকটের কারণে এবং তারা জাতিসম্মুখিক দোষত নিবাহাপরিক্ত করা তাদের ভূমিকা পালন করায়, বিশ্ব প্রতারিত হয়ে চার্চ ও রাষ্ট্রের সংমিশ্রণে গঠিত যে বিশ্বব্যাপী ব্যবস্থা, যা ড্রাগন, পশু এবং মিথ্যা নবী নিয়ে গঠিত, তা গ্রহণ করে।
প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের ১৮ নম্বর পদে যখন বলা হয়েছে পশুর সংখ্যা গুণ, তখন সেই সংখ্যা বোঝায় সেই তিনটি শক্তিকে, যারা একত্র হয়ে ষষ্ঠ ও চূড়ান্ত রাজ্য গঠন করে। যখন ৬০০-এর সেই রাজ্য প্রতিষ্ঠিত হবে, তখন তা পূর্ণ করবে সেই ভীষ্মদ্বাণীমূলক ধাঁধা যে অষ্টম রাজা সাতজনেরই একজন। যিহুদার গোত্রের সিংহ যখন যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের মোহর খুলে দেন, তখনই সেই ভবিষ্যৎবাণীমূলক ধাঁধাটি উন্মোচিত সত্যের অংশ হিসেবে প্রকাশিত হয়।
এই কারণেই শেষ রাজ্যের ধাঁধাটি, যা ত্রিবিধ ষষ্ঠ রাজ্য, যা আবার আধ্যাত্মিক বাবেল, যা প্রতীকী ৭০ বছর ধরে বিস্তৃত ছিল এবং যা আধুনিক রোম এবং যা পশুর বিশ্বব্যাপী প্রতিরূপ, যার পূর্বোচ্ছবি ছিল বাবিলের প্রথম রাজ্য ও পৌত্তলিক রোমের চতুর্থ রাজ্য, এটি যে জ্ঞানীরাই এই সত্যটি বুঝবে, এই ঘোষণার দ্বারা দ্বিগুণভাবে সাক্ষ্যপ্রাপ্ত। কারণ ৬৬-৬৬-এর রহস্যটি যেমন জ্ঞান সম্পন্নদের ওপর ভিত্তি করে, তেমনি সাতজনের মধ্য থেকে অষ্টম রাজা এই রহস্যটিও।
এখানে জ্ঞান আছে, যার বুদ্ধি আছে সে পশুটির সংখ্যা গণনা করুক, কারণ সেটি একজন মানুষের সংখ্যা, আর তার সংখ্যা ৬৬৬। প্রকাশিত বাক্য ১৩:১৮।
আর এখানে আছে প্রজ্ঞা সম্পন্ন মন। ৭টি মাথা হল ৭টি পর্বত, যেগুলোর উপর সেই নারী বসে আছে। প্রকাশিত বাক্য ১৭:৯।
যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের শীল খোলা বিষয়টি জ্ঞানীরা বোঝে, দুষ্টরা নয়। প্রকাশিত বাক্য পুস্তকে জ্ঞান সম্পর্কিত উভয় উল্লেখই তাদের সম্বন্ধে, যাদের বুদ্ধি আছে, এবং জ্ঞানীরা যা বোঝে তা হল জ্ঞান বৃদ্ধি। যে জ্ঞান বৃদ্ধি যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য, তা এই প্রকাশ যে অষ্টম রাজ্য, যা ৬৩-এর ত্রিগুণ রাজ্য, দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়েও উপস্থাপিত হয়েছে। কারণ মিলারের স্বপ্নের রত্নসমূহ শেষকালে ১০ গুণ অধিক দীপ্ত হবে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
প্রকাশিত বাক্যে ঈশ্বরের গভীর বিষয়সমূহ চিত্রিত হয়েছে। এর ঈশ্বর প্রেরিত পৃষ্ঠাগুলিকে যে নাম দেওয়া হয়েছে প্রকাশিত বাক্য, সেটি এই বক্তব্যের বিরোধিতা করে যে এটি একটি মোহরবন্দী গ্রন্থ। উদ্ঘাটন মানে এমন কিছু যা প্রকাশিত হয়েছে। প্রভু নিজেই এই পুস্তকে নিহিত রহস্যগুলো তার দাসকে প্রকাশ করেছেন, এবং তিনি ইচ্ছা করেন যে সেগুলো সকলের অধ্যয়নের জন্য উন্মুক্ত থাকবে। এর সত্যগুলো যেমন পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলিতে বসবাসকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তেমনি যোহনের দিনগুলিতে বাস করা লোকদের প্রতিও। এই ভাববাণীতে বর্ণিত কিছু দৃশ্য অতীতের, কিছু এখন ঘটছে, কিছু অন্ধকারের শক্তিসমূহ ও স্বর্গের রাজকুমারের মধ্যকার মহাসংঘর্ষের সমাপ্তি দৃষ্টিগোচর করে, আর কিছু নবীকৃত পৃথিবীতে মুক্তিপ্রাপ্তদের বিজয় ও আনন্দ প্রকাশ করে।
প্রকাশিত বাক্যের প্রতিটি প্রতীকের অর্থ ব্যাখ্যা করতে না পারার কারণে কেউ যেন মনে না করেন যে এর মধ্যে নিহিত সত্যের অর্থ জানতে এই গ্রন্থটি অনুসন্ধান করা তাদের জন্য নিরর্থক। যিনি এই রহস্যসমূহ যোহনের কাছে প্রকাশ করেছিলেন, তিনি সত্যের অধ্যবসায়ী অনুসন্ধানীদের স্বর্গীয় বিষয়গুলোর এক পূর্বস্বাদ দেবেন। যাদের হৃদয় সত্য গ্রহণের জন্য উন্মুক্ত, তারা এর শিক্ষা বুঝতে সক্ষম হবে এবং তাদের সেই আশীর্বাদ প্রদান করা হবে যা প্রতিশ্রুত হয়েছে তাদের জন্য, যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে এবং এতে যা লেখা আছে তা পালন করে।
প্রকাশিত বাক্যে বাইবেলের সব গ্রন্থ মিলিত হয় এবং সমাপ্তি পায়। এখানে দানিয়েলের পুস্তকের পরিপূরক রয়েছে, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি উদ্ঘাটন। যে পুস্তকটি সিলমোহর করা হয়েছিল সেটি প্রকাশিত বাক্য নয়, বরং শেষ দিনের সঙ্গে সম্পর্কিত দানিয়েলের ভবিষ্যৎবাণীর সেই অংশ। স্বর্গদূত আদেশ দিয়েছিলেন, কিন্তু তুমি, হে দানিয়েল, এই কথা গোপন করো এবং পুস্তকটি সিলমোহর করো শেষ সময় পর্যন্ত। দানিয়েল ১২:১২। প্রেরিতদের কার্যাবলী ৯৮:৫৮।